জানে, সেই জন্য বলো দেব আর বলো রাম, এই দুটো নাম। আর বসুদেব তোমার প্রতি অপৃথক ভাব থাকায় তাতে উভয় ফুলের আকর্ষণ এবং সমভাব বর্তমান, সেই জন্য একে সংকর্ষণ বলা হবে। আরেকটা নাম, দুই ফুলের সামঞ্জস্যকারী, সামঞ্জস্য রক্ষাকারী, দুই ফুলের সংযোগ রক্ষাকারী এই পুত্র, সেই জন্য এর নাম সংকর্ষণ থাকে। তাহলে তিনটে নাম দিয়ে বলদেব, বলরাম আর সংকর্ষণ। এখন নন্দ মহারাজের ছেলের নামকরণের কথা, আসন বর্ণাত্রয়োজ্য গৃহত অনুযুগম তনু শুক্ল রক্ত তথা পিত ইদানিং কৃষ্ণতাঙ্গত। আর নন্দরাজ, তোমার যে ছেলে, এ কে ছিল আগে আমি দেখি চিন্তা করে। তো যখনই তিনি ধ্যানে বসেছেন তখনই দেখতে পাচ্ছেন যে এই ছেলে যুগে যুগে বারে বারে আসে যখনই প্রয়োজন। সত্যযুগে ইনি এসেছেন শুক্লমূর্তিতে, তপস্যামূর্তি ব্রহ্মচারী বেশ সেই বিষয়টি নিয়ে এসেছেন। ত্রেতাজিকে রক্তমূর্তিতে এসেছেন, এই যজ্ঞমূর্তিতে ইনি আবির্ভূত হয়েছেন। এখন কলি, এখন দ্বাপর যুগে ইনি তৃতমূর্তিতে, এই ইনি কৃষ্ণমূর্তিতে এসেছেন। ইনি কলিযুগে তৃতগৌর রূপেতে আবির্ভূত হবেন বলে দিচ্ছেন। প্রায়ং বসুদেবস্য কচিত জাতস্তবাত্মজ বাসুদেব ইতি শ্রীমান অভিজ্ঞা সম্প্রচক্ষতে। তোমার এই ছেলে পূর্বে একবার বসুদেবের ঘরেও জন্মগ্রহণ করেছে, বসুদেবের ঘর হয়ে আসছে, সেই জন্য এর এক নাম বাসুদেব। অভিজ্ঞা সম্প্রচক্ষতে, শাস্ত্রতত্ত্বজ্ঞ ব্যক্তিগণ তারা এই কথা বলে থাকে, সাধারণ মানুষ এটা বলেন। যারা শাস্ত্রজ্ঞ, যারা তত্ত্বদর্শী, তত্ত্ব সিদ্ধান্তবিদ, তারাই এই কথাটা বলে থাকে যে বসুদেব একটা নাম আছে তোমার এই ছেলে। তোমার শব্দ এখানে ব্যবহার করা হয়েছে, কচিৎ জাত তবাত্মজ, এখানে আত্মজ বলে বললেন। সুতরাং পালন পোষণ করা মা বাপ এমন কিছু নয়, আত্মজ শব্দ ব্যবহার করা হয়েছে। ওই নন্দতনুজ কিঙ্করং পতিতঙ্গমাং বিষমে ভবাম্বুধু কৃপয়া তব পাদ পঙ্কজ স্ফীতধূলি সদৃশং বিচিন্তয়। ওই নন্দতনুজ, তারা শ্রী নন্দ মহারাজের অঙ্গজাত সন্তান, এইগুলি বলা আছে। আবার ওদিকে দেখা যাচ্ছে যেখানে ব্রহ্মা তপ করছেন, নৌমিদ্যতে অভ্রবপুষে তড়িদম্বরায় গুঞ্জাবতংশ পরিপরিপিচ্ছল্লসনমুখায় বন্যস্রজে কবলবেত্র বিষানবেণু লুক্ষ্মস্ত্রিয়ে মৃদুপদে পশুপাঙ্গজায়। তা পশুপ হচ্ছেন নন্দ মহারাজ, পশুপেন্দ্র, তা তারই অঙ্গজাত যে সন্তান কৃষ্ণ, কি কথা বলছি। সুতরাং এখানে ব্যাখ্যা অন্যরকম করা চলবে না। এর আগে ষষ্ঠ অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে সেখানে মা যশোদা সন্তান প্রসব করেছেন, তার সমস্ত জন্ম, হ্যাঁ, জন্মের সময় যে সমস্ত এইগুলো হয়ে থাকে, সংস্কারগুলো, অনুষ্ঠানগুলো, সেগুলো সব হয়েছে জন্মকালে। সুতরাং ওই যে পালন পোষণ করা ছেলে তা নয়, হ্যাঁ, কারো একটা ছেলে এনে পালন পোষণ করলেন তা নয়, জাতকর্মাদি সমস্ত সব এ হয়েছে সেই সময় জন্মগ্রহণ করবার পর। সেই জন্যেই ওই কথাই বলছে অঙ্গজ সন্তান। এখানেও বলছেন উচিত জাতস্তবাত্মজ, তোমার নিজস্ব পুত্র, সে একবার বসুদেবের ঘরে হয়ে এসেছে, তার নাম বাসুদেব, একটা নামও আছে। বহুনি সন্তি নামানি রূপানি চ সুতস্যতে গুণকর্মান্যনুরূপানি তান্নহং বেদনোজনা। তোমার এই ছেলের অনন্ত নাম, অনন্ত লীল, অনন্ত মহিমা তোমার এই ছেলের। সে গুণকর্মের সংখ্যা ইয়ত্তা করতে আমিও পারি না, আমার পক্ষেও সম্ভব না। আমি কিছু অবগত আছি, কিন্তু ভগবান তিনি পূর্ণ অবগত আছেন। কথাটা সত্য, ভক্ত তিনি সবসময় দৈন্য করেন, তিনি সর্বজ্ঞ হলেও ভগবানের এক বিশেষণ সর্বজ্ঞ, ভক্তের বিশেষণ সর্বজ্ঞ। ভগবানের এক বিশেষণ অন্তর্যামী, ভক্তেরও এক বিশেষণ অন্তর্যামী। ভক্তেরও অন্তর্যামিত্ব রয়েছে, ভগবানেরও অন্তর্যামিত্ব রয়েছে, সেইটা এখানে শিখাচ্ছেন। আমি কিছু অবগত আছি, সাধারণ লোক এটা জ্ঞাত নয়। সাধারণ লোক কি করে জানবে ভগবত সত্য? ইনি বিশেষ ভক্ত, সেই জন্য এর পক্ষে সম্ভব হয়েছে কিছু জানা। অনেক কিছু জানেন, কিন্তু বেশ ভদ্রতা রক্ষা করে, শিষ্টাচার রক্ষা করে বলছেন আমি সামান্য কিছু জানি। অর্জুনের বেলা ওই রকমই আছে কথাটা। অর্জুন বলেছেন আমি সামান্য কিছু জানি। সুদামা বিপ্রের বেলাতেও সুদামা কৃষ্ণের কাছে বলছেন, হ্যাঁ ঠাকুর, আমরা যখন ছিলাম গ্রুপ গৃহে সেসব কথাগুলো তুমি আমায় জিজ্ঞাসা করছো তা সব মনে নাই, কিছু কিছু মনে আছে। কিন্তু তুমি ভগবান, তোমার তো সবই মনে আছে, তুমি তো কিছুই ভুলবে না। এটা ভগবানের গৌরব বৃদ্ধি করছেন ভক্ত। ভক্তের গৌরব বৃদ্ধি করেন যেমন ভগবান, আর ভগবানও ভক্তও ভগবানের গৌরব বৃদ্ধি করেন, উভয় ক্ষেত্রেই কি এটা রয়েছে। তাহলেও ভক্ত বড় কি ভগবান বড়, এই নিয়ে বিচার করা একটু মুশকিল আছে। তা সেখানে বলছেন কৃপার দিক থেকে ভক্ত বড়, যেহেতু ভক্ত কৃপা ছাড়া যখন ভগবত কৃপা হয় না, এই জন্য। কিন্তু উপাসনা তো আমরা করবো ভগবানেরই, ভগবানকে গোড়া খেটে দিয়ে তো নয়, ভগবানের উপাসনা করবো সেই জন্যেই ভক্তের সেবা, সাধুগুরু বৈষ্ণবের সেবা, ভগবানের সেবা পাবো বলে, ভগবত সেবায় অধিকার লাভ করব বলে, সেই জন্য ভক্তের সেবা। ওই জন্য বলা হয়েছে ভক্তের সেবা ভগবানের সেবার থেকেও বড়, এটা প্রাপ্তির দিক থেকে, সেবা প্রাপ্তির দিক থেকে ওই কথা বলা হয়েছে। উপাস্যদের তো ভগবান, তিনি তো মূল, তো তাকে নিয়েই তো সব কিছু। যার জন্য রামের মা তারে তুমি চিনলে না, রামের মা হচ্ছেন স্বয়ং ভগবান, তার জন্যই তো সব কিছু। তাকে কেন্দ্র করেই তো গুরু, তাকে কেন্দ্র করেই তো বৈষ্ণব।
ভক্তকে সেবা করলে তিনি তো আপনি বলে দেবেন, তিনি তো বলবেন না আমার কি করেন, আমি আমরা তো ভগবান জানি না, ভক্তকে জেনে বলি। তারপর তিনি তো
ভক্ত, ভক্ত বলছেন যে আমি ভগবান ভগবান চিনি না, শুনেছি এইরকম লোকে বলে, হ্যাঁ সাধু সন্তেরা বলেন, সাধু মহাপুরুষরা বলেন, মনি ঋষিরা বলেন, আমি শুনেছি তাই বলছি। কোনো জায়গায় লেখা নেই শাস্ত্রে কোথাও আমি বলছি শোনো, আমার কথা শোনো, তা নেই। আমি যে বর্ণনা করছি আমার পূর্বপূর্ব গুরুবর্গ বর্ণনা করেছেন, ঋষিগণ বর্ণনা করেছেন, স্বয়ং ভগবান তার ভক্তগণকে বুঝাতে গিয়ে এই কথা বলেছেন, এইরকম বর্ণনা। আমি বলছি শোনো আমার কথা, এটা হলো সেখানে দাম্ভিকতা এসে গেল, অহংকার এসে গেল, তাহলে আমি সব জেনে গেছি বুঝে গেছি, ওইটাই মানে এসে যায়, তা হবে না। এসব শ্রেয়াধস্য গোপ গোকুল নন্দন অনেন সর্বদুর্গাণী জুয়েমঞ্জস্তরিষ্যত। গোপ এবং গোকুলের আনন্দবর্ধক এই বালক তোমাদের মঙ্গল সাধন করবে। গর্ভ ঋষি বলছেন গোপ এবং গোকুলের আনন্দবর্ধক এই বালক তোমাদের মঙ্গল সাধন করবে। বলছেন কাকে? মা বাবাকে বলছেন তো, কৃষ্ণের মা বাবাকে বলছেন যে এই ছেলে তোমাদের মঙ্গল সাধন করবে, এবং তোমরা এর প্রসাদে অনায়াসে সর্ববিঘ্ন অতিক্রম করতে পারবে, তোমাদের কোনো বাধা বিপত্তি থাকবে না, এই ছেলেটাকে নিয়েই তোমরা সব বাধা কাটিয়ে উঠবে। সেই ছেলে তো সাধারণ শিশু নয়, যে শিশুর জন্যে পিতামাতারও কল্যাণ হবে, পিতামাতাও কোনো রকম ধরনের বাধা বিপত্তির মধ্যে পড়বেন না, এমন শিশু তিনি স্বয়ং ভগবান। তাহলে কি এরকম কথা আছে? ভগবান শিশু, ভগবান রূপী পুত্র, সেই জন্য কথাটা এসছে এরকম। এ তোমাদের সমস্ত বাধা বিঘ্ন অতিক্রম করে দিতে পারবে, সে ক্ষমতা আছে, এবং তোমাদের মঙ্গল হবে, তোমাদের মঙ্গল বিধানকর্তা ছেলে বটে কিন্তু মঙ্গল বিধান কর, সাধারণ শিশু বললে হবে না, এটা এ ছেলে তো ছেলে নয়, দেবতা নিশ্চয়। তা দেবতা নয়, পরদেবতা, পরদেবতাই যার থেকে শ্রেষ্ঠ পুত্র আর জগতে হতে পারে না, যার থেকে শ্রেষ্ঠ ব্যক্তিত্ব আর জগতে হতে পারে না, তিনি হলেন কৃষ্ণ। কৃষ্ণ তত্ত্ব নিয়ে আলোচনা অনেক হয়, একবার আমি জিজ্ঞাসাও করেছি, সামনেই বসে আছেন, কৃষ্ণতত্ত্ব নিয়ে আলোচনা। শান্ত দাস্য সূক্ষ্ম বাৎসল্য মধুর, এই পঞ্চরসের অধিদেবতা ভগবান কৃষ্ণ। এখন শান্তরস ব্রজে সেখানে যেন সম্পূর্ণ অব্যক্ত অপ্রকাশ শান্তরস। শান্তরসের উদাহরণ দিয়েছেন শাস্ত্রে, গো বেত্র বিষাণ বেণু এই সমস্ত। তাকে কেমন ভালোবাসবে, তাকে কেমন সেবা যত্ন করবে, সেটা তোমরা চিন্তা করো। ভগবানকে কিরকম ভালোবাসতে হবে, কত আদর যত্ন করতে হবে। পার্থিব জগতে যে কর্ম কর্মফল আছে, সেই কর্মফল ভোগ করবার জন্য ইহ সংসারে আমরা সবাই বসে আছি। কিন্তু যিনি সকলের সব কর্ম খণ্ডন করতে পারেন, ভব পাপ হরে তব তাপ হরে, এই পাপটা হরণকারী যে ভগবান, তার কথা চিন্তা করতে বলছি। তিনি তো কর্মফলবাধ্য জীব বিশেষ নন, ভগবান তো কর্মফল ভোগ করেন না, পরন্তু নিখিল বিশ্বের নিখিল জীবাত্মার কর্মফল খণ্ডন করেন। তিনি হলেন ভগবান। তা তিনি তোমার ঘরে এসেছেন, পুত্রত্ব স্বীকার করে তোমাদের দুজনকে মা বাপ বলে নেন। তা ভগবানের মা বাপ যারা, তাদের কত চিন্তা ভাবনা, কিরকম অধিকার আর কেমন দায়িত্ববোধ, সেইটাই শিক্ষা দিচ্ছে। হোক না, সে জগন্নাথ মিশ্র বলছেন, নিমাই যখন দুষ্টুমি করছে তখন বলছেন, হোক না সে ভগবান, তাতে আমার কি, আমি যখন তার পিতা আমি তাকে শাসন করব, ছেলে যদি দুষ্টুমি করে অন্যায় করে আমি তাকে শাসন করব, হোক না সে ভগবান। এটা হলো বিশুদ্ধ বাৎসল্যের স্নেহের লক্ষণ হলো এটা। সেই বাৎসল্য স্নেহের লক্ষণ থেকে এরা বলতে পারছেন, সেই অধিকার থেকে এরা বলতে পারছেন, যখন আমরা মা বাপ তখন ছেলে অন্যায় করলে নিশ্চয়ই শাসন করব, সে যদি ভালো কাজ করে তাহলে নিশ্চয়ই তাকে চুপচাপ রাখবো, হ্যাঁ 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 বেটা ঠিক আছে ভালো করেছ, ভালো কাজ করছে বলে। তো ওই ব্যাপারে তো এই এরকম ধরনের আচরণটা আছে, বিশুদ্ধ বাৎসল্যের ওইভাবেতে আছে। তো কানওয়ালা আছে, ছেলে অন্যায় করছে, কানটা ধরে মারতে যাচ্ছেন মা জোটে। যদিও বিভিন্ন ভক্তের বিচারে বিভিন্ন রকমের চিন্তা আছে, কিন্তু জিনিসটা তো ঘটেছে। কোনো কোনো ভক্ত তারা আবার ওটা সইতে পারছেন না, কৃষ্ণকে কান ধরে মারতে যাচ্ছেন মা যশোদা, শাসন করতে যাচ্ছেন, কৃষ্ণ ভয়ে একবারে হৃৎকম্প উপস্থিত হয়েছে, চোখ রগড়াচ্ছে, চোখে পানি গড়াচ্ছে, গৌড়ীয় বৈষ্ণবদের ভিতরে অনেকে আছেন, আমি নাম বলবো না, গৌড়ীয় বৈষ্ণবদের ভিতরে অনেকে আছেন, তারা ঠিক সহ্য করতে পারছেন না, এটাকে সহ্য করতে পারছেন না। তারা বলছেন যে ভগবানকে এরকম ধরনের কান বলে দেওয়া হচ্ছে, আর মারতে যাচ্ছেন মা যশোদা, এটা বড় খারাপ লাগে, তার থেকে আমার ভালো লাগে যে কৃষ্ণকে উদুখল বাঁধা অবস্থায় যিনি হামাগুড়ি দিচ্ছিলেন, নলকুবর মণি গ্রীবরূপ যে জঙ্গলা আর্জুন বৃক্ষ তার উপরে পড়ে যায়নি, সেই বাচ্চাকে ধুলা ঝেড়ে তার দামবন্ধন খুলে দিয়ে যিনি খুলে নিয়েছেন, এবং যিনি তার হাতে লড্ডুকাদি খণ্ড লড্ডুকাদি দিয়েছেন, সেই নন্দ মহারাজকেই আমার ভালোবাসতে ইচ্ছে করে বেশি। আর মা যশোদা দিয়ে ওইখানে বাচ্চাটাকে কান ধরে চড় মারতে যাচ্ছেন, আর ছেলেটা একবারে সেই মানে কেঁদে কেঁদে অস্থির হয়ে যাচ্ছে, যা বর্ণনা আছে, রুদন্তং মুহুর নেত্র যুগ্মং মৃজন্তং পরম ভুজ যুগ্মেন সাতঙ্ক নেত্র মুহুৎসাশকম ত্রিরেখাঙ্ক কণ্ঠ শীতগ্রীব দাঙ্গ তরঙ্গ ভক্তিবদ্ধ। সেই ভক্তিবদ্ধ সেই দামোদরের সেই দামকে, যে বলছেন না আমি সেই দামকে প্রণাম করি, তা আমি বলতে পারি না, ঘটনাটা এরকম আছে। কেউ কেউ কোনো কোনো ভক্ত তারা তাদের এই ক্ষেত্রে চিন্তাধারা এ নিয়ে ওই রকম করছে, তারা ওটাকে ভালোবাসছেন। কিন্তু সত্যব্রত মুনি যা বর্ণনা করেছেন তার ভিতরে তো ঘটনাটা তো ঘটেছিল, তবেই না কথাটা আসছে। যেমন যেমন কোন ক্ষেত্রে দেখা যায়, যেমন ভগবান তার ভক্তকে দিয়ে এই জগতে সব শিক্ষা দিচ্ছেন, তার ভক্তকে দিয়ে তিনি ভালো মানুষ সাজিয়ে দিচ্ছেন, তার ভক্তকে দিয়ে তিনি খারাপটাও লোকের চোখের সামনে তুলে ধরছেন, ভক্তকে তিনি সাধু সাজিয়ে দিচ্ছেন, ভক্তকে আবার চরম অসাধু সাজিয়ে দিচ্ছেন, দিয়ে জগৎকে শিক্ষা দিচ্ছেন। এসব উদাহরণগুলো শাস্ত্রে রয়েছে। তো এইসব ক্ষেত্রে দেখা যায় ভক্তের ভক্তত্ব তো নিত্য সত্য, সেটা তো কখনো এদিক ওদিক হবে না। কিন্তু সেই ভক্তকে দিয়েই শিক্ষাটা জগৎকে দিচ্ছেন ভগবান, এর জন্য তো ভক্ত ছোট হয়ে যাচ্ছেন না। যেমন উদাহরণ দুর্বাসা এবং অম্বরীষ রাজা, দুর্বাসা এবং অম্বরীষ রাজা দুজনেই তো ভক্ত, বরং যিনি রাগ করছেন বেশি অম্বরীষ মহারাজের প্রতি, রাগ করছেন দুর্বাসা ঋষি, কিন্তু তাকে খারাপ সাজিয়ে দেওয়া হচ্ছে, অথচ তার যেন অধিকার বেশি, অম্বরীষ মহারাজ থেকেও তার অধিকার বেশি। অথচ দেখা যাচ্ছে একজনকে, হ্যাঁ
তিনি যেন
কত রাগি, তিনি যেন কত ক্রোধি, তিনি দুর্বাসার দুর্বাসার অংশটা তিনি জন্মগ্রহণ করেছেন, সুতরাং ভয়ানক বদমেজাজি, ভয়ানক বদরাগি, কথায় কথায় জটা ছুটছেন আর অভিসম্পাত করছেন সর্বনাশ।
অম্বরীষ মহারাজকে তিনি কত বড় করে দিলেন,
অথচ অম্বরীষ মহারাজকে তিনি কত, তিনি অম্বরীষ মহারাজকে প্রথম মুখে তিনি খানিকটা ইয়ে করেছেন, অবমাননার মতো কিছু করেছেন দেখাবার জন্য, তারপরে তো উভয়ের মিলন হয়েছে, সব কিছু হয়েছে, কিন্তু তথাপি ভক্তের ভিতরে তো একটা উচ্চাবচ ভাব আছে, শ্রেষ্ঠত্ব রয়েছে, সেই জিনিসটা তো প্রমাণিত রসগত বিচারে। রসগত বিচারে দেখা যাবে যে দুর্বাসা ঋষি অনেক শ্রেষ্ঠ, কেন যিনি রাধারানীকে পর্যন্ত যিনি বর দিতে পারেন, রাধারানীকে যিনি বর দিতে পারেন, তার নাম করে যমুনা অনায়াসে পার হয়ে যাওয়া যায় নির্বিঘ্নে, সব জায়গায় যত ব্রজলীলার ভিতরে যেখানে যত হয়েছে তার নাম করে পার হয়ে যাওয়া গেছে, তাহলে তারই বা অধিকার কত বেশি, কত বেশি কি করে বলবে, কে বলবে কার অধিকারটা, ভক্তের অধিকার নির্ণয় করবে কে, ভক্তের অধিকার বর্ণনা করতে গিয়ে শাস্ত্র অকৃতকার্য ফেল, শাস্ত্র ভগবানের মহিমা বর্ণনা করতে গিয়ে তো ফেল হয়েই বসে আছে, আবার ভক্তের মহিমা বর্ণনা করতে গিয়ে শাস্ত্র অকৃতকার্য সম্পূর্ণ হচ্ছে, সেই কথা তো শাস্ত্রে বলা হয়েছে। কোন ভক্তের ভিতরে কি ভাব রয়েছে, কিভাবে তারা ভগবানকে বশীভূত করছেন, কোন রসের দ্বারা, সেটা কে বলবে, তার ক্ষমতা আছে সেটা বলবে। ভক্ত যদি ধরা দেন কারো কাছে তাহলে কিছু প্রকাশ, বা সেইরকম ধরনের তত্ত্বদর্শী ভক্ত তিনি আরেকজনকে দেখে বিচার করতে পারেন, এ নিয়ে এই জাতীয় ভক্ত, যেমন একজন পোস্ট গ্রাজুয়েট তিনি যেমন বুঝতে পারেন, হ্যাঁ এই লোকটা বিএ পাস কি এম এ পাস যেমন বুঝতে পারেন, সেইরকম তখন একটা অধিকারের ব্যাপার, তার মানে খুব সাধারণভাবে তো বুঝবার উপায় নেই। আমি যদি রাধা গোবিন্দ মূর্তি আছেন সামনে, আমার যদি ঐশ্বর্যকর ভাব থাকে ভিতরে, তাহলে আমি সেই রাধারানীর যে পূজা করছি সেটা তো লক্ষ্মীনারায়ণেরই পূজা হবে, লক্ষ্মীনারায়ণের পূজা হবে, কেন ভাবটা তো আমার ঐশ্বর্যকর ভাব আছে, সেইভাবে আমি সামনে রাধা গোবিন্দ আছেন তার পূজা করছি, তাহলে রাধা গোবিন্দের পূজা হবে না, হবে লক্ষ্মীনারায়ণের পূজা।
এই জন্মগত ভাবটা এটা পরিবর্তন হয় কিনা,
সেইটাই তো প্রশ্নের বিষয়, শাস্ত্রানুসারে ওটা পরিবর্তন হয় না।
এই নিয়ে জনাতন মহারেশ এবার আমাদের কথা হচ্ছে।
যার ভিতরে যার যেই রস সেই সর্বোত্তম, এটা যদি মেনে নেওয়া যায় তাহলে সে রস কি আর পাল্টাচ্ছে? আবার তার ভিতরে স্বরূপে যে রস আছে সেই রস অনুসারেই তার সাধনা এবং তার সাধনায় সিদ্ধি, এ কথাই তো বলা আছে। দাস্যভাব থেকে কেউ সূক্ষ্মভাবে এলেন, কি সূক্ষ্মভাব থেকে কেউ বাৎসল্যভাবে গেলেন, কি বাৎসল্যভাবে থেকে কেউ মধুর রসে গেলেন, এমন কথা তো লেখা নেই, এমন কথা লেখা নেই। স্বরূপে যার, আত্মস্বরূপে যার, জীবাত্মার স্বরূপে যার যেই রস আছে সেই রস অনুসারেই তার সাধনার তরিকা। যে গাছের এই থাকবে সত্তা থাকবে সেই বীজ থেকে সেই গাছটাই হবে, ধান গাছের থেকে শ্যামা গাছ নিশ্চয়ই হবে না, আর শ্যামা গাছ থেকে কখনো ধান গাছ হবে না। আমের বীজ থেকে আম গাছের বীজ থেকে আম গাছই হবে, নিম গাছ হবে না। তাহলে এখন কার কি অধিকার, সে অধিকার নির্ণয় ভগবান করে দেন, কখনো কখনো গুরু করে দেন, গুরু করে দেন তার ভিতরের ভাবটা দেখে। জৈব ধর্ম আলোচনা করতে গেলে সেখানে ওই বিজয়ের আর এর সব রোজনাতে সমস্ত যেটা অধিকার গুলো বিচার করেছেন সাধনার এটা পাচ্ছে, তাদের ভিতরে সেই ভাব আছে সেখানে, সেই ভাবটা দেওয়া হচ্ছে সেখানে কথাটা। এটা তো ঠিক এই কর্মী গুরু জ্ঞানী গুরু যোগী গুরুর কথা না এখানে, বা এখানে ওই শিব কালী সব কিছুর মন্ত্র একজনের সমান ভাবে দিয়ে দিতেন, তুমি যা চাও তাই নাও, তোমার যেটা ভালো লাগে ওটা হলো ফল চাতুরি। কেন যিনি ব্যবস্থা দিচ্ছেন তার তো মন্ত্রেতে সিদ্ধি আছে, মন্ত্রের সাধনায় মন্ত্রের সিদ্ধি আছে, তা কিরূপ মন্ত্রেতে তার সিদ্ধি? বিষ্ণু মন্ত্রেতে সিদ্ধি তার না ভাবি যাবি, হ্যাঁ কালী বা অন্য দুর্গা টুগা অন্যান্য এই মূর্তিতে তার মন্ত্রেতে সাধনায় সিদ্ধি আছে, সেই জিনিসটা আলোচনার ব্যাপার। সেখানে দেখা যায় ও যার সেই রস সেই সর্বোত্তম, ওই শ্রেষ্ঠাধিকারে যা নিষ্ঠা সগুণ পরিচিত অধিকার নিষ্ঠা অধিকার বিচারটা। এমনি লৌকিক জগতে দেখা যায় একজনের ম্যাট্রিক পাস করেছে, কিছু করে বসে আছে কয়েক বছর, তারপরে আবার তার পড়াশোনার সুযোগ হলো, তখন সে আবার বিএ পড়ে পাস করল, আবার সে আবার এমএ পাস করল। এটা লৌকিক জগতে এটা হয়, কিন্তু পরমার্থ জগতে কি তার স্বরূপের যে রস সেই রসকে পাল্টে দিয়ে সাধনার ক্রম কি পরিবর্তন করা যায়? সেই ভাবটা আসতে পারে, কিন্তু ঠিকভাবে সেইভাবে সে সাধনাটা তার হবে না, সেটা হবে। তাই বলছিলাম যে রাধাকৃষ্ণ মূর্তি সামনে আছে, আমি যদি মাধুর্য রসের সেবক সেবিকা না হই তাহলে আমি যে মন্ত্রই পাঠ করি না কেন সেই লক্ষ্মীনারায়ণের সেবা। সিমিলারলি আবার উল্টো করে দাঁড়াও, লক্ষ্মীনারায়ণ রয়েছেন মূর্তি, আর একজন মাধুর্য রসের সেবক বা সেবিকা, তিনি পুজো করতে বসেছেন তার ভাব অনুসারে, তা সেইখানে লক্ষ্মীনারায়ণের পূজা হবে না, সেখানে রাধা গোবিন্দেরই পূজা হবে। দেবের উপাসক তিনি, শিব ঠাকুরের পূজা করতে বলছেন রাজা, তা উনি করবেন না, বলে আমি বৈষ্ণব আমি শিব পূজা করবো না, তখন বলে না করলে তোমার বদান যাবে, ঠিক আছে আমার প্রাণটা যায় কেন। তা তিনি সেখানে বসি নৃসিংহ মন্ত্র জপ করতে লাগলেন, নৃসিংহদেব উঠলেন লিঙ্গ স্ফোট নৃসিংহ, সেখানে উঠে ওই রাজাকে মেরে ফেললেন, বোধ হয় রাজার নাম কিন্তু কৃমিকণ্ঠ রাজা উঠলেন। তারপরে দেখে জান আপনি শিবের ভিতর থেকে ফুটে বেরিয়েছেন নৃসিংহদেব, আর একে বধ করেছেন, হ্যাঁ আমার ভক্তের তার একটা অধিকার আছে, তার একটা এ রয়েছে, সে যা বলছে তত্ত্বদর্শী, তার তুমি উল্টোপাল্টা করতে যাচ্ছ, তার অধিকার বিচারে সে ঠিক করছে, তার বিচার আছে, সে কীভাবে শিব পূজা করতে পারে সেটা সে ব্যাখ্যা দেবে, তুমি তো সে ভাব নিতে পারছ না, তুমি তোমার ইচ্ছানুসারে তাকে দিয়ে কিছু করিয়ে নিতে চাচ্ছ, তা তো না, এটা তো সেবা না, এটা তো ভক্তের অধিকার বিচারটা, এটা তুমি বুঝতে পারছ না। সেইটাকেই বলছেন আসুরিক ভাব, সেটাকেই বলছেন নাস্তিক ভাব, যার যে অধিকার আছে সে অধিকারটাকে স্বীকার করে না নেওয়াটাই হলো নাস্তিক ভাব। এবং সেইটাই আসলে ইঙ্গিত। কি করে প্রকাশ পাচ্ছে? সে যখন প্রকাশ পাবে তখন সেটা বুঝতে পারবেন শিক্ষক, শিক্ষক উপাধ্যায় তিনি তখন বুঝতে পারবেন অধিকারটা কার, অধিকারটা কি আছে সেটা শিক্ষক বুঝতে পারবেন। কে কতটুকু পড়ছে, কে কতটুকু শুনছে, কে কতটুকু বুঝছে সেটা তো মাস্টারমশাই নির্ণয় করবার কথা, সেটা নির্ণয় করবার মাস্টারমশাই তো নির্ণয় করবার কথা, ওটা অন্য কেউ নির্ণয় করবে না। তোমার তো সাধন ভজন হয়েছে, হচ্ছে এখনো, হাতে দই পাতে দই তবু বলে কই আমি কি বলবো তোমাকে, তুমি কখনো এখানে থাকতে চাচ্ছ কখনো চলে যেতে চাচ্ছ, আর আমার বিচার তো আমি জানিয়েই দিয়েছি। আমার বিচার আমাকে যদি কেউ জিজ্ঞাসা করে আমি বললাম আমার এখানে যতদিন অন্ন জল আছে ততদিন পর্যন্ত আমি এখানে থাকবো, যতদিন পর্যন্ত আমার এখানে ভগবানের নাম করবার ক্ষমতা ভগবান দিয়েছেন ততদিন আমি এখানে থেকে নাম করবো। তারপরে তিনি যখন বলবেন যে হ্যাঁ বেটা তোর সময় হয়েছে, ইয়োর টাইম ইজ আপ, তখন প্যান নাম করে চলো। Explain that which cannot be our own, which falls within a 100 years. Oh, incredible gift that stands to solve it, truth and love, a hero remembers. বললে আমাদের সাধন ভজন হবে প্রশ্ন করছে, এর একমাত্র উত্তর হৃদয়ের সহজ সরল ভাব নিয়ে শ্রী ভগবানের কাছে আকুল প্রার্থনা রাখতে, আকুল প্রণাম করতে। সর্বতভাবে অযোগ্য আমি, আমার নিজের কোনো ক্ষমতা নাই, বাচ্চা শিশু আমি, হে ভগবান তুমি আমার সব কিছু দাও, সব সামর্থ্য দাও, অধিকার দাও, সেই অধিকার নিয়ে আমি চলে যাচ্ছি। এইভাবে প্রার্থনা রাখাটাই ভগবান সাধনের দ্বারা। ভগবানকে যদি ভালোবাসতে চাই তাহলে কিছু ত্যাগ স্বীকারের প্রয়োজন আছে। সাধন ভবনের ত্যাগ স্বীকারটা তাকে ভালোবাসার জন্য দিয়ে আমার তরফে যে কিছু কষ্ট স্বীকার সেটাকে ব্যাখ্যা করেছেন শাস্ত্রে কৃষ্ণার্থে অখিল চেষ্টা। কৃষ্ণার্থে অখিল চেষ্টা মানে ভগবান যাতে খুশি হন, সন্তুষ্ট হন, ঠিক সেই ভাবটা আমার হৃদয়ে আনাতে হবে। ভগবান কিছু সুখী হন শাস্ত্রে তিনি যে উপায়ে সন্তুষ্ট হন এটা লিপিবদ্ধ করা হয়েছে, যার অপর নাম ভক্তাঙ্গ। ষষ্ঠী প্রকার ভক্তাঙ্গ রয়েছে, তাকে সংক্ষিপ্ত করে নবদা ভক্তির কথা বলা হয়েছে, তাকে সংক্ষিপ্ত করে পঞ্চাঙ্গ ভক্তির কথা বলা হলো, সাধুসঙ্গ নাম কীর্তন ভাগবত প্রবণ ধর্মবাস ত্রিমূর্তির শ্রদ্ধা এসে সকল সাধন শ্রেষ্ঠ এই পঞ্চ অঙ্গ কৃষ্ণ প্রেম জন্মায় এই পাকের অল্প সঙ্গ। এর ভিতরে আবার সংক্ষিপ্ত করে বলা হয়েছে শ্রবণ কীর্তন স্মরণ, অর্থাৎ শ্রী ভগবানের নাম রূপ গুণ লীলা কথা শ্রবণ কীর্তন স্মরণই একমাত্র আমাদের অনুশীলন। শ্রীল প্রভুপাদ সরস্বতী ঠাকুর তিনি তাঁর বৈষ্ণবকে এই কবিতার মধ্যে এক জায়গায় বলেছেন, কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। কীর্তনই হল সেখানে মুখ্য, শ্রী হরিনাম সংকীর্তন শ্রী নাম কীর্তনই হল আমাদের মুখ্য বিষয়। সেই তত্ত্ববস্তু লাভ করতে গেলে এই শ্রীনামই হল একমাত্র মাধ্যম। নাম প্রভুর করুণা
কাতর ভাবে প্রার্থনা করতে হয়। নাম করতে করতে নামাপরাধ হয়, কখনো কখনো নামাভাস হয়, কখনো কখনো নামাপরাধ এসে হাজির হয়। নামাক্ষর বাহিরায় বটে, নাম কবু নয় একথাও বলা হলো, কিন্তু সব জিনিসটারই মীমাংসা হয়। সব জিনিসের ঊর্ধ্বে আমি যেতে পারি যদি নাম প্রভুর কাছে আমি তাহলে আমার সব অপরাধ চলে যায়। তখন অপরাধ শূন্য হইয়া লহ কৃষ্ণ নাম বা নিরপরাধে নাম লইলে পায় প্রেমধন, সেই অবস্থাটা আমার লাভ। সুতরাং যে কোনো ব্যাপারে আকুলতাটা আসছে না, ওটা তো আসাতেই হবে। বাচ্চা শিশু যখন সে তার গার্জিয়ানকে পাচ্ছে না, তখন তো সে আকুল ভাবেই কাঁদতে আরম্ভ করে। কিন্তু সেই প্রয়োজনটা তো আসা দরকার আছে। ঠিক সেইভাবে যদি আমি কাঁদতে না পারি তাহলে ব্যবস্থাও হয় না, তাহলে আমার কিছু ব্যবস্থাও তো হয় না। সেদিনে সেই ভাবটাকে আমাদের আনাতে হবে। এটা অবশ্য গায়ের জোর নয়, তবে সাধন ভজন ক্ষেত্রেতে হৃদয়ে যখন সরস হয়, চিত্তবৃত্তি যখন খুব বেশি ভগবানে আসক্ত হয়, তখন অভাবটা আসে। অভাব আসতে গেলেও আসাতে গেলেও তখনও ভগবানের কৃপা প্রার্থনা করবে, কানালে হচ্ছে আমাকে এই ভাব তুমি দাও, যেভাবের দ্বারা আমি তোমাকে ঠিক ঠিকভাবে পেতে পারি। আমি জানি, শুনেছি সাধুগুরু বৈষ্ণবকে শুনেছি, যে যদি আমার দাম্ভিকতা থাকে, যদি আমার অহংকার থাকে, যদি আমি আমানি মানব না হতে পারি, তাহলে আমার কিছু হয় না, ওটা আমি শুনেছি। কিন্তু সেই ভাবটা আমার আসছে না, ওই ভাবটা যাতে আসে এর জন্যও তোমার কৃপা প্রার্থনা করছি, ওর জন্যও কৃপা প্রার্থনা করে। হৃদয়টা যে সরস হবে সেটাও তো ভগবত কৃপার সাপেক্ষ। সাধন কৃপার মধ্যে কৃপাটাই যখন বড়, তখন আমাকে সব সময় সর্বাবস্থায় আমাকে কৃপা প্রার্থনা করতে হবে। সাধনার ক্ষেত্রে তো বটেই, সিদ্ধাবস্থায়ও যারা আছেন তারাও ভগবানের প্রতি নির্ভরশীল, তারাও ভগবানের বিশেষ নির্দেশের অপেক্ষা রাখেন। তো উভয় ক্ষেত্রেই আছে, সিদ্ধ অসিদ্ধ উভয় অবস্থাতেই ওটা প্রয়োজন আছে। ভগবানকে ভালোবাসতে গেলে তো সেখানে ওই কীর্তন ছাড়া আর কোনো মাধ্যম নেই, উপযুক্ত মাধ্যম। সেই কীর্তন করতে করতেই আমাদের নামের ফুর্তি হয়, নাম সাক্ষাৎ রূপে আমাদের ধরা দেন, নাম তার স্বরূপ প্রকাশ করেন আমার কাছে। তো এখানে সরস্বতী ঠাকুর বলছেন, কীর্তন প্রভাবে স্মরণ হইবে, অর্থাৎ আমি যখনই স্মরণ করতে যাব সেটা কীর্তনের দ্বারাই সম্ভব হবে যথাযথভাবে। ঠিক ঠিক, আর কীর্তন আমার আরম্ভ হয়নি, সুষ্ঠুতা লাভ করেনি, কিন্তু আমি কীর্তনের যে চরম ফল স্মরণ ওটা আগে ভাগেই পেতে চাচ্ছি। তো সেই জিনিসটাকেই সরস্বতী ঠাকুর বুঝাতে চেয়েছেন যে ওটা প্রাকৃত সহজিয়া বাদ বা প্রাকৃত সহজিয়া যেখানে বলা আছে গুরুদেবের কাছ থেকে আমি সিদ্ধার স্বরূপের পরিচয় নিচ্ছি, গুরুদেবের কাছ থেকে আমার অপ্রাকৃত যে ভাব আছে, কে কোন সঠিক বা কোন মঞ্জুরির অনুগত, ঠিক এইসব ভাবগুলো অনেক সময় প্রশ্নের বিষয় হয়। কিন্তু ওই জিনিসগুলো সম্পূর্ণই নির্ভর করে গুরুপাত্রের অভিযোগ করুণা করে। যখন অনুগত জনগণের অধিকার বোঝেন এবং তার আকুলতা ব্যাকুলতা হৃদয়ঙ্গম করেন, তখন তিনি নিজেই ওটা বলে দেন কার কী অধিকারটা আছে এবং সে কোন অধিকারে প্রতিষ্ঠিত, কতটুকু অধিকার লাভ করেছে সেটুকু তিনিও বলে দেন। সে সিদ্ধস্বরূপ ওটা প্রশ্ন করে ঠিক জেনে নেওয়ার কথা না, ওটা আজকেই আসে। আমি প্রশ্ন করে জেনে নেব বা সেই রূপ আমি কল্পনা করতে লাগলাম, তাহলে ওটা কাল্পনিক ই হলো, ওটা স্বাভাবিক ভাব আপনার আত্মবৃত্তির সেই জিনিসটাই তিনি নিরূপণ করেন। রোগীর রোগ হয়েছে, তার রোগ নিরূপণ করেন ডাক্তার বিভিন্ন রকম পরীক্ষার দ্বারা। রোগী সুস্থ হয়েছে কিনা, কতটুকু সুস্থ হয়েছে সেটাও পরীক্ষার দ্বারাই নির্ণীত হয়, তার ডেভেলপমেন্ট কতটা হয়েছে, অসুখটা কতটা আরোগ্য লাভ করল সেটাও পরীক্ষার দ্বারাই নির্ণীত হয়। তো এটাও ঠিক সেই রকম আত্মবৃত্তির উন্মেষ, আত্মবৃত্তির জাগরণ, তার উন্নত অবস্থা এবং সে ভগবানে কতটুকু পরিমাণে তার সাক্ষাৎ সেবা নিযুক্ত হয়েছে সেই জিনিসটাও অনুভবের বিষয় এবং প্রত্যক্ষদর্শী সেটা অনুভব করতে পারে। সেটা যার উপলব্ধি হয়নি তিনি ওটা বলতে পারবেন না, কিছু তো বলার ক্ষমতা নেই। ঠিক সেই জিনিসই সাধন ভজনের ক্ষেত্রে যা আছে ওইটাই বুঝাবার জন্য সরস্বতী ঠাকুর বললেন, কীর্তন প্রভাবে স্মরণ হইবে সেকালে ভজন নির্জন সম্ভব। তো নির্জন ভজন নিয়ে বহু রকম কথা রয়েছে শাস্ত্রে, রবিবার সরস্বতী ঠাকুর বা জগদ্গুরুকুল ভক্তিবিনোদ ঠাকুর এসব নিয়ে বহু কথা বলেছেন। নির্জন ভজন কাকে বলে? সেখানে নির্জন ভজন মানে একাকি একখানা ঘরের ভিতরে বসে বসে হরিনাম করা, ঠিক তা নয়। সেখানে নির্জনতা বলছেন সৎসঙ্গে হরিনাম গ্রহণ, বৈষ্ণব সঙ্গে নাম গ্রহণ, ঠিক এই বিচারটা সেখানে করা হয়েছে, একেই বলে নিঃসঙ্গতা।
এটা সাধক সাধিকার পক্ষে ঠিক, আর যারা যেরকম সিদ্ধ হয়েছে যেরকম সাধন ভজনে তারা হয়তো ওরকম,
যারা উন্নত আধিকারী তারা যখন যে অবস্থায় আছেন সেখানে তারা সবকিছু নিয়েই বসে আছেন, তারা তো সবকিছু নিয়ে বসে আছেন। সাধারণভাবে মানুষ নিজে মনে করে আমি একাকী বসে বসে নাম করব নিরালা, কেন অনেকে বিরক্ত করে সেই জন্য, তাদের হাত থেকে বাঁচবার জন্য এইরকম ব্যবস্থা। শাস্ত্র বলছেন যখনই তুমি ভাবছো তুমি একা তখনই তুমি নিরাপদ না, যখনই তুমি নিজেকে ভাবছো যে আমি একা আমার কোনো সাহায্যকারী নাই বা আমার পিছনে কেউ গার্ড নেই তখনই তোমার অসুবিধা, তখনই তোমার অসুবিধা এসে হাজির হলো। সব সময় সাধন ভজনের ক্ষেত্রে যে বিচার করতে হবে আমি একাকী নই, আমার সঙ্গে আমার দ্রুপদ বর্মা আছেন, বৈষ্ণব ঠাকুর আছেন, আমার পরমপ্রাশ্য বিষয় বিগ্রহ রাধা গোবিন্দ আছেন, গৌরাঙ্গ সুন্দর আছেন, এদের সকলকে নিয়েই আমি আছি। আমি কখনই একাই থাকতে পারি না, থাকা আমার পক্ষে সম্ভব না। কেন? আমি যেহেতু সাহায্য ছাড়া চলতে পারি না, কে আমাকে হাত ধরে নিয়ে যাবেন, কে আমাকে জানিয়ে দেবেন, কে আমাকে বুঝিয়ে দেবেন, এটা এই জিনিস। তো তার ভিতরে তো সংসারীদের আনুগত্য সবসময়ই রয়েছে, এই আনুগত্যটা যতক্ষণ পর্যন্ত আমি রাখতে পারি ততক্ষণ আমার হৃদয়ে বল সব কিছু আছে, সে উৎসাহ ধৈর্য সব কিছু আছে। আর যখনই মনে করছি যে আমার পাশে কেউ নাই তখনই আমি জীবদে পড়ে যাই। সেই কথাই ভাগবতে বোঝানো হয়েছে, ভয়ং ভীতি আদি নিবেশতশ্চাৎ ঈশাবপেতস্য বিপর্যয়ঃ আত্মনৈতি। দ্বিতীয়াভিনিবেশ ভগবান ছাড়া অন্য বস্তুর যে প্রতীতি বিশ্বাস বা তাতে আসক্তি বলছেন এইটাই হল ভয়ের কারণ। তা দ্বিতীয়াভিনিবেশটার জন্যই আমাদের ভয় আসছে। যতক্ষণ পর্যন্ত আমার হৃদয়ে ভগবান আছেন, আমার পাশে ভগবান বসে আছেন, তিনি আমাকে সর্বতোভাবে রক্ষা করছেন, এই বিচার আমি করতে পারছি, তখন আমার কোনো ভয় নেই, তবে অভয় নির্ভয়। ঈশাদ অপেতস্য, ভগবান থেকে যখন দূরে সরে যাচ্ছি, ভগবান থেকে মানে ভগবত চিন্তা, ভগবানের নাম রূপ গুণ লীলা কথা, তার থেকে সেই চিন্তা থেকে যখন আমি দূরে থাকছি সেইটাই হলো আমার বিপর্যয়। ঈশাদ অপেতস্য বিপর্যয় আত্মনৈতি, অর্থাৎ ভগবত চিন্তা থেকে দূরে অবস্থিত হওয়াটাই হলো আমাদের চরম দুর্ভাগ্য, এটাই আমাদের বুদ্ধির বিষয়, অবস্থার বিষয়। তাহলে কি করতে হবে? তন্মায়াতা বুধ আভজে তং ভক্তৈকৈষং গুরুদেবতা। তাহলে কি করব? অবস্থা যদি আমার এইরকমই, তাহলে আমি কি করব? ভক্তয়া একয়া ঈশম, ভক্তিয়া একয়া ঈশম গুরুদেবতাত্ম, মানে গুরুদেবতাত্ম হয়ে, মানে গুরুর সম্পূর্ণ আনুগত্য গ্রহণ করে, গুরুকে মনে প্রাণে অন্তরে ভালোবেসে, যে তিনি ছাড়া আমার কেউ নেই পথ প্রদর্শক, পথ দেখাবার, ঠিক সেই রকম অন্তরে বিশ্বাস করে, তার প্রতি সেই রকম ভাব রেখে, যাকে এক কথায় বলা হয় বিশ্রম্ভ সেবা, সেই বিশ্রম্ভ সেবা ভাব রেখে তখন কি করব? একয়া ভক্তা ভক্তিয়া ঈশম সে পরমাশ পরমকাশ্য ভগবান তার সাধন ভজন আমি করব। ভক্তিয়া একয়া ঈশম সেই পরমাশ ভগবানের আমি সাধন ভজনে প্রতিষ্ঠিত হব। তার বুদ্ধিতে কার, তার নির্দেশে, গুরুদেবতাত্ম হলে তার নির্দেশ পাচ্ছি, তুমি এই করো, এইভাবে চলো, এই পথে চলো, গোবাই বিষয়ে, তখনই সেই নির্দেশনা নিয়েই আমি আমার সাধন ভজন পথে অগ্রসর হব। অনেকে বলছেন কই প্রেরণা তো পাই না, প্রশ্ন অনেক সময় হয়, প্রেরণা তো পাই না, কিন্তু প্রেরণা পাওয়া যায়। প্রেরণা কি সবাই পাবেন? যার সেই রকম আশায়, যার সেই রকম অন্তঃকরণ, সেই রকম তিনি প্রেরণা নিশ্চয়ই পান। সেই ভগবত প্রেরণা পেলে সেই অনুসারেই তখন চলবার প্রচেষ্টা করে, প্রেরণাটা সবাই সমানভাবে পেতে পারেন তার অবস্থানুসারে, সাধনার তারতম্য অনুসারে ওই জিনিসটা ঘটবে প্রেরণা। অনেকেই বুঝাতে চান যে আমি প্রেরণা পেয়ে কোনো একটা কোনো ব্যাপারেতে হয়তো জাগতিক বাহাদুরী স্থাপনের জন্য অনেক সময় এরকম কথা বলা হয়, অনেক সময় আমি অমুক বিষয়ে প্রেরণা পেয়েছি তাই এই জিনিসটা করছি। বাস্তব প্রেরণা যিনি পেয়েছেন তিনি এই কথা কখনো কখনো বলতে বাধ্য হন, যদিও তিনি জানেন যে এটার মধ্যে কিছু প্রাকৃত প্রতিষ্ঠাসা আছে, তথাপি কোনো কোনো ক্ষেত্রে তিনি বলতে বাধ্য হন, অধিকাংশ ক্ষেত্রেই এটা গোপন এই জিনিসটা ঠিক বলা হয় না, অথচ জিনিসটা ঘটে। উনি বলছেন এই গ্রন্থ লেখায় মরে মদনমোহন আমার লিখন যেন সুখের পঠন, লিখেছেন কিন্তু বলছেন আমাকে যেমন লিখিয়ে গেছেন আমি সেরকম লিখে গেছি, আমি কি লিখেছি বলতে পারবো না কিন্তু আমাকে দিয়ে লিখিয়ে নেওয়া হয়েছে। এইগুলো কিছু কিছু ব্যক্ত করতে হচ্ছে অবস্থাটা, অবস্থাটা ব্যক্ত না করলে পরে অনেক সময় বিষয়টা পরিষ্কার, তাতে তাতে পরমকাশ্য ভগবানের মহিমা, গুরুপাদ ভগবানের মহিমা সব কিছু ওর ভিতরে ব্যক্ত হয়। চৈতন্যলীলার ব্যাস দাস বৃন্দাবন তিনি বললেন কি, সংসারের পার হই ভক্তির সাগরে, দিডুবে সেভ যুগ আমার নিতাই চন্দ্রে, আমার প্রভুর প্রভু শ্রীগৌর সুন্দর, এ বড় ভরসা চিত্তে ধরে নিরন্তর। তাহলে নিত্যানন্দ প্রভুকে তিনি গুরুরূপে মেনে নিয়েছেন এবং তাঁর প্রভু হচ্ছেন গৌরীসুন্দর। প্রাকৃত সহজিয়া গোষ্ঠী বা জাতি গোস্বামী গোষ্ঠী তারা অনেক সময় দুজনকেই মহাপ্রভু বলছেন। মহাপ্রভু মানে মহান প্রভু, উপনিষদের মধ্যে রয়েছে মহান প্রভুর বৈ পুরুষ সত্যশ্রেষ প্রবর্তক সুনির্মলা ইমাং শান্তি নিশান জ্যোতিরব্বয়। এখানে যে মহান প্রভু লক্ষ্য করা যেতে পারে, শেষসাই বিষ্ণুকে লক্ষ্য করা যায়, বলদেব সংকর্ষণ বলদেব তত্ত্ব বা বৈকুণ্ঠে যে মূল সংকর্ষণ আছেন, তারপরে মহাসংকর্ষণ, তারপরে কারণাব দিকেই গর্ভদোষাই ক্রিয়ার দিকেই বিষ্ণুর কথা রয়েছে, একজনকে লক্ষ্য করা যায় সে কথা বললে সেটাই বিষ্ণুকে লক্ষ্য করা যায়। তথাপি এখানে বলদেব বা সংকর্ষণ এর ভাবটা আছে ব্যাসভাব বিষ্ণু তত্ত্ব। মহান প্রভুর বই পুরুষ বলতে গেলে লক্ষ্য করতে পারে, পারা যায় বলা দেখছে, কিন্তু তথাপি যেহেতু তার ব্যাসভাব আছে তিনি মূল মালিকের ব্যাসভাব স্বীকার করছেন, সেইখানে প্রভু শব্দ ব্যবহার করা হয়েছে। বিষ্ণু তত্ত্ব হয়েও তিনি ব্যাসভাব প্রকাশ করছেন, তার উপর শুভভাব আছে। সেই জন্য সেই ভাবটা ব্যাখ্যা করতে গিয়ে এখানে বলছেন আমার প্রভু প্রভু শ্রী গৌরসুন্দর, আমার প্রভু যিনি নিত্যানন্দ প্রভু তিনি প্রভু, আর তাঁর প্রভু হচ্ছেন গৌরসুন্দর মহাপ্রভু। তাহলে মহাপ্রভু তাহলে সেখানে দুজন হচ্ছেন না, মহাপ্রভু তাহলে একজনই হচ্ছেন, সুপারলেটিভ ডিগ্রি মহাপ্রভু একজন হচ্ছেন আর প্রভু হচ্ছেন দুজন। এখানে এখানে নিত্যানন্দ প্রভুকে বলা হয়েছে প্রভু, আবার অন্য জায়গায় সেখানে বলা হয়েছে এক মহাপ্রভু আর প্রভু দুই জন, দুই প্রভু সেবে মহাপ্রভুর চরণ। তাহলে এখানে জিনিসটা বুঝিয়ে দেওয়া হলো, তাহলে সেখানে মহাপ্রভু হচ্ছেন একজন আর প্রভু হচ্ছেন দুইজন, নিত্যানন্দ প্রভু এবং এই দুজন প্রভু। তাই এইসব জিনিসগুলো তত্ত্ব সিদ্ধান্তগুলো বোঝানো আছে শাস্ত্রে, চেতন চরিতামৃত ভিতরে ভালো করেই বোঝানো আছে, চেতন ভাবতের ভিতরেও এইসব তত্ত্বগুলো বোঝানো আছে। তথাপি বহু ক্ষেত্রে হয়তো তত্ত্ববস্তুর প্রতি বিশেষ গৌরব বোধ করার জন্য অনেক সময় হয়তো মহাপ্রভু লাগিয়ে দেওয়া হয়, শব্দটা হয়তো লাগিয়ে দেওয়া হয় নিত্যানন্দ।